নামাজ কেন হবে না মুমিন গনের মেরাজ নই কট খোদার অর্জন করে তারা নামাজ
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলা এর বিশেষ অনুষ্ঠান মুমিন এর মিরাজ। এই অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা হুজুরের মাধ্যমে নামাজ সম্পর্কিত মাসালা মাসাইল আলহামদুলিল্লাহ আমরা আলোচনা শ্রবণ করে থাকি। এর ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ আমরা নামাজ ভঙ্গ হয়ে যায় ওই ধরনের কিছু কাজ সম্পর্কে হুজুরের কাছ থেকে আমরা আলোচনা শ্রবণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তালা আমাদেরকে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠান দেখার তৌফিক দান করুক, আমিন। আসুন একটি হাদিসে মুবারকা শ্রবণ করে নিই। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি দৈনিক 1000 বার দরুদশরীফ পাঠ করবে সে ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত না সে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে তার স্থান কোথায় হবে সেটা দেখে নেবে। কতক্ষণ লাগবে? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হয়তো বা 1000 বার পড়তে আধা ঘন্টা লাগবে, 30 মিনিট, 24 ঘন্টার মধ্যে আমরা 30টা মিনিট এই 1000 বার দরুদশরীফ পাঠ করার জন্য আমরা ব্যয় করি ইনশাআল্লাহ। ওই 30 মিনিট ইনশাআল্লাহ কালকে আমাদের ময়দানে আপনার জন্য আমার জন্য সাক্ষী দিবে, আপনার আমার পক্ষে কথা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ তালা আমাদের কামল করার তৌফিক দান করুক। আসুন আমরা মহাব্বত সহকারে একটিবার দোয়া শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন দর্শক শ্রোতা, আমরা আর দীর্ঘায়িত করব না, আমরা হুজুরের কাছেই যাবো সরাসরি। নামাজ ভঙ্গের একটি কারণ যেটা আমির আলী সুন্নাত নামাজ আহকামের মধ্যে লিখেছেন, আমলে কাসির, এটা একটা নামাজ ভঙ্গের কারণ বলেছেন। তো এই এর বিধান কি একটু বিস্তারিত যদি আলোচনা।
আমলে কাসিরের উপর যদি শাব্দিকভাবে আমরা একটু বিশ্লেষণ চালাই, আমল মানে তো কাজ, আমল মানে কাজ, কাসির মানে বেশি। আচ্ছা, আর একটা এর বিপরীত হচ্ছে আমলে কলিল, আমল মানে কাজ, কলিল মানে কম, অল্প কাজ বেশি কাজ। নামাজের মধ্যে যদি অল্প কাজ করি নামাজ ভঙ্গ হবে না, যদি বেশি কাজ করে ফেলি তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। আসছি নামাজ পড়তে, নামাজই পড়বো, এখানে দুনিয়াবি কোনো কাজ করব না। আচ্ছা, আমলে কাসির কাকে বলা হয়? নামাজি ব্যক্তি নামাজের মধ্যে এমন কোনো কাজ করলো যেটা নামাজের বাইরের কাজ ছিল। আচ্ছা, নামাজের বাইরে যেরকম করতো এমন কোনো অস্বাভাবিক কাজ নামাজের মধ্যে করে ফেললো, এবং নামাজরত ব্যক্তিকে বাইরের কোনো ব্যক্তি দেখে যদি এটা মনে করে যে এই ব্যক্তি তো নামাজের মধ্যে নাই, এ তো নামাজ হয়তো নামাজ ছাড়া অন্য কোনো অবস্থায় আছে, সে কাজ করছে, এখন নামাজ শুরু করে নাই হয়তো, আগত ব্যক্তি যদি বা পথচারী বা পাশে যে ব্যক্তি আছে সে যদি এটা মনে করে দূর থেকে যে এই ব্যক্তি নামাজের মধ্যে নাই, তাহলে এটা আমলে কাসিরের মধ্যে অন্তর্ভুক্ত হবে, অধিক কাজ, এর দ্বারা নামাজ ভেঙে যাবে, নামাজ হবে না। যদি সে মনে করে যে এই ব্যক্তি আমলে কাসির করছে না, আমলে কলিল, কম কাজ করেছে, এ নামাজের মধ্যে আছে, তাহলে এটা হচ্ছে আমলে কলিল, এটার দ্বারা নামাজ ভঙ্গ হবে না। যদিও নামাজের মধ্যে এটা করা যদি প্রয়োজন পড়ে, জায়েজ, বিনা প্রয়োজনে করলে এটার দ্বারা নামাজের মধ্যে এটা শোভা পায় না, এটা অপছন্দনীয় কাজ, কিন্তু নামাজ ভঙ্গ হবে না। আরেকটা জিনিস, বিশেষ করে নামাজের মধ্যে আমরা যে কাজগুলো করি, আমাদের হাত চালাই, কেরাতের মধ্যে তো আমাদের নাম হাতটা আমাদের নাভির নিচে এইভাবে বন্ধ থাকে, কিছুক্ষণ পরপর দেখা যায় আমরা চুলকাই, অথবা হাই উঠলে মুখে হাত দেয়, অথবা একটি চুলের মধ্যে হাত দেয়, কারো দাড়ি টানার অভ্যাস আছে দাড়ির মধ্যে এভাবে হাত দেয়, কারো মোবাইল ফেলে আসছে কিনা একটু পকেটের মধ্যে হাত দেয়, ঠিক না, অথবা রিংটোন বেজে উঠেছে এটা অফ করার জন্য মোবাইলটা বের করি আবার অফ করে এটা ঢুকায়, অনুরূপ অনেক কাজ করি। যেমন সেলিম ভাই, আপনি দেখবেন যে অনেকের অভ্যাস এটা আছে, যখন রুকুতে যায় দেখুন পাঞ্জাবিটা এইভাবে একটু উভয় হাতে পাঞ্জাবি একটু ঠিক সামনে ঠিক করে দেয়, বিশেষ করে সজদায় যাওয়ার সময়, আবার রুকু থেকে উঠার সময় পাঞ্জাবের পেছনের অংশটা একটু ঠিক করে দেয়, এটা মানে শরীরের সাথে একদম সেটে যায়, লেগে যায়, সেজন্য এটাকে শরীর থেকে একটু আলাদা করার জন্য পাঞ্জাবিটা এইভাবে করা হয়। এভাবে সজদায় চলে যায়, আবার ইত্যাদি কাজ, নামাজ ঠিক মতো করে। তো উভয় নামাজের মধ্যে যদি উভয় হাতকে আপনি ইস্তেমাল করেন, ব্যবহার করেন একসাথে, তাহলে এটা আমলে কাসিরের অন্তর্ভুক্ত, আমলে কাসির। তাহলে এই কাজটা আমাদের একটু খেয়াল করতে হবে যে একসাথে যেন একসাথে যেন দুই হাত আমরা ব্যবহার না করি। অনেক ভালো ভালো শিক্ষিত মানুষকে, তার নামাজ সম্পর্কে যারা অভিজ্ঞতা রাখে, এমনকি নামাজ পড়ান, পড়ানোর সুযোগ আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছেন, অনেকেও এই মশালা সম্পর্কে ওয়াকিফ হাল না, মানে ইনাদের অবগতিতে নাই, অথবা অবগত থাকলেও এটা ইউজের মধ্যে নাই, তো অসতর্কতাবশত এইভাবে করে ফেলে, সজদায় যাওয়ার সময় ইউজ করে ফেলে, এটার দ্বারা আপনার আমলে কাসির হয়ে গেল, আপনার নামাজই ভেঙে গেল। ঠিক আছে, আরেকটা জিনিস দেখা যায়, আচ্ছা এক হাতই ইউজ করছে এক হাত, কিন্তু একই রোকনের মধ্যে, নামাজের মধ্যে আমরা অনেক রোকন পাই, যেমন দাঁড়ানো একটা রোকন নামাজের, বিশেষ একটা অবস্থা, আমরা নামাজের ভাষায় এটাকে আমরা রোকন বলে থাকি, তো এটা রোকন স্তম্ভ। নামাজের মধ্যে কিছু মানে ক্লাস রয়েছে, পর্যায় রয়েছে, ভাগ রয়েছে, স্তম্ভ রয়েছে, দাঁড়ানো এটা একটা নামাজের রোকন, রুকু করা একটা রোকন। আচ্ছা, আবার আপনি রুকু থেকে দাঁড়িয়েছেন একটা রোকন, আপনি সজদা গিয়েছেন একটা রোকন, তাশাহুদের মধ্যে বসেছেন এটা একটা রোকন, এটা একটা পর্যায় ধাপ। একই ধাপের মধ্যে যদি এক হাতে, এক হাতকে যদি আপনি তিনবার ইউজ করেন, প্রথমে আমরা পড়েছি শুনেছি যে দুই হাত যদি আমরা একসাথে ইউজ করি তো নামাজ তো গেল, আমলে কাসিরের কারণে নামাজ ভেঙে যাচ্ছে। আরেকটা হচ্ছে একই রোকনের মধ্যে একই অবস্থায় আমরা যদি এক হাতকেও তিনবার ইউজ করি তাহলে তাও আমার নামাজ গেল, নামাজ ভেঙে যাবে। যেমন আমি কেরাত পড়ছি, ইমাম সাহেব একবার দাড়ি চুলকালাম, ভেঙেছি, আবার মাথার মধ্যে একটু চুলকালাম একটা, আবার নাক একটু টানলাম, একই রোকনের মধ্যে এখন ইমাম আছে বা আমি তিলাওয়াতে
আমি দাঁড়িয়ে আছি,
আমি নামাজ পড়ছি বা আমি একলা পড়ছি, একই রোকনের মধ্যে মানে কেয়ামের মধ্যে, আমরা কেয়াম যেটা ফরজ আগে শুনেছিলাম, কেয়ামের মধ্যে তিনবার আমি একই হাতকে নেড়েছি বা ভিন্ন হাতকে নেড়েছি তিনবার, কথম এই হাতকে দুইবার নেড়েছি, এই হাতকে একবার নেড়েছি, তাহলে তিনবার যখন পাওয়া যাবে, তিনকে আমরা বহু বছরের মধ্যে আমরা এটা অন্তর্ভুক্ত করে থাকি, বহু বছর যখন এটা কাসিরের মধ্যে পড়ে যায় তখন আমার নামাজ গেল। আচ্ছা সেলিম ভাই, তো এটা একটা সহজ উপায় ওলামা একরাম বলেছেন, যদি একটু বুদ্ধি খাটায় না তাহলে আমার চুলকানিও হয়ে যাবে, আমার নামাজের মধ্যে আমার মানে সতর্কতা অবলম্বন হয়ে যাবে, নামাজও বেঁচে যাবে, হবে না। যেমন আমার মনে করেন বেশি চুলকাতা হচ্ছে হাতের মধ্যে, মশা কামড় দিয়েছে বা আমি হাতকে রেখে ওখানে আমি যতক্ষণ পারি চুলকাই, যতক্ষণ পুরো কেরাত যতক্ষণ চলতে আমি চুলকাচ্ছি, দেখেন আমি চুলকাচ্ছি, আমার হাত কিন্তু ওখানে লাগা আছে, আমি এখানে 100 বার যদি চুলকাই হাতকে না নেড়ে, তাহলে এটা আমার একবারই ধরা হবে, আমি একবার হাত তুলেছি, এটা আমল আমলে কাসিরের মধ্যে হচ্ছে না, আমলে কালিল হচ্ছে, কম কাজ, এর দ্বারা নামাজ ভাঙছে না। আচ্ছা, যদি আপনি একই নামাজের মধ্যে যদি এক রকমের মধ্যে, যেমন দাঁড়ানো অবস্থা আমি দুইবার হাত ছুটেছি, এখান থেকে দুইবার চুলকিয়েছি, চুলকালাম, এরপর আমি রুকু থেকে চলে গেছি, তো রুকুর মধ্যে আমার আবার নতুনভাবে দুইবার করার অপশান আছে।
আচ্ছা
ঠিক আছে, তো আমি দাঁড়ানো অবস্থায় হাত সরিয়েছি কয়বার, দুইবার, আমি রুকুতে গিয়েছি, রুকুর মধ্যে আবার পায়ের মধ্যে চুলকাতে হচ্ছে, দুইবার চুলকালাম, দুইবার হাতকে দুইবার সরিয়ে দুইবার চুলকালাম, তাহলে ওখানের মধ্যে আমার আমলে কালিল পাওয়া গেছে, আমলে কাসির পাওয়া যায় নাই। আচ্ছা, আমি এবার দাঁড়ালাম বা সজদায় গেলাম, আমি ওখানের মধ্যে আর দুইবার করলাম, তাও এটা আমলে কালিল। অর্থাৎ ভিন্ন ভিন্ন রোকনের মধ্যে যদি আপনি কমপক্ষে দুইবার করে হাত সরান, তাহলে এটার দ্বারা আপনার নামাজ ভঙ্গ হচ্ছে না, আমলে কাসির হচ্ছে না, আমলে কালিল হচ্ছে, কম কাজ, এটার দ্বারা নামাজ ভঙ্গ হবে না। একই রোকনের মধ্যে যদি আপনি বারংবার করেন, তাহলে অর্থাৎ তিনবার করেন, সর্বোচ্চ তিনবার করেন, অথবা একসাথে আপনি দুই হাত ইউজ করেন, তাহলে এটা আমলে কাসীরের মধ্যে পড়ে যাবে, অধিক কাজ করেছেন বলে এটা ধরে নেওয়া হবে, তখন আপনার নামাজ ভেঙে যাবে, আপনাকে আবার চাই আপনি ইমামের পিছনে নামাজ পড়েন। অনেকে এটা মনে করে থাকে, আমি তো ইমামের পেছনে আছি, ইমাম তো এখনো সালাম ফেরাই নাই, আমি কিভাবে, আমি আমি জানি যে দুই হাত ইউজ করে ফেলেছি ভুলে, এখন আমার নামাজ তো গেছে, এখন আমি আবার কি নামাজ নতুনভাবে শুরু করব নাকি এটাই শেষ করে আবার ইমামের সাথে পড়ে শুরু করব? না, বিধান হচ্ছে আপনার নামাজ যেখানে গেছে আপনি ওখান থেকে আবার নতুনভাবে নামাজ শুরু করেন।
আচ্ছা, অর্থাৎ মুক্তাদিও যদি ইমামের পিছনে এই কাজগুলি করে তাহলে মুক্তাদির নামাজ ভেঙে যাবে? আল্লাহ,
যেমন ইমামের দুই রাকাত হয়ে গেছে, আমারও দুই রাকাত হয়ে গেল, এখন আমি এই মুহূর্তে আমি একটা কাজ করে ফেলেছি যে আমার আমলে কাসির হয়ে গেছে, আমার নামাজ ভেঙে গেছে,
মানে এমন একটা কাজ করলাম যে কাজটা নামাজ ভঙ্গ কারণের মধ্যে অন্তর্ভুক্ত।
নামাজ ভঙ্গ হওয়ার কারণ মূলক যদি কোনো কাজ পাওয়া যায় তাহলে আমি কি করব, নামাজ ওখানে শেষ করে দিব, আমি আবার দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা বলবো, আমি আবার তাকবীরে তাহরিমা বলে আমি আবার নতুনভাবে নামাজ শুরু করছি, অর্থাৎ ইমামের পেছনে আমি নতুনভাবে আবার অ্যাড হচ্ছি, ঠিক আছে, আমি আবার দুই রাকাত পড়লাম ইমামের পেছনে, চার রাকাত দিয়ে নামাজ দুই রাকাত পড়লাম, বাকি দুই রাকাত আবার দাঁড়িয়ে পড়ে দিলাম। তো এটা আমাদের আসলে জানা দরকার। অনুরূপভাবে সেলিম ভাই, দেখা যায় অনেকের নামাজের মধ্যে বায়ু নির্গত হওয়ার কারণে বুজু চলে গেছে, এখন উজু যখন চলে গেছে তার আর নামাজের তো কোনো প্রশ্নই আসে না, নামাজ তো গেছে, এখন সে কি করবে, সে লজ্জায় নামাজ ঠিক পড়তেই থাকে। আচ্ছা, ওনার কারণে উপস্থিত মানুষের কষ্ট হচ্ছে, এখন ইনি লজ্জায় পড়ে গেছেন, ইনি বলছেন এখন আমি যদি এখান থেকে সরে যাই মানুষ টের পেয়ে যাবে যে আমি কি করেছি, বায়ুটা আমার দ্বারাই নির্গত হয়েছে, সমাজের মধ্যে আমার একটা ভাব প্রতিপত্তি এটা কম হয়ে যাবে, আমি কি করব। দেখেন, আল্লাহ তাআলার দরবারে আছি, শরীয়তের উপর আমাকে চলতে হবে। তো আমি বিনা বজুতে নামাজের হরকত করা এটা একটা ধোকার শামিল, নিজেকে ধোকা দিচ্ছে এক প্রকার, এটা না করা। যদি আপনি এমন কাতারের মধ্যে থাকেন যে প্রথম কাতারের মধ্যে আপনি আছেন, যদিও আমাকে শরীয়ত ইজাজত দিয়েছে উযু যখন চলে যাবে সোজা আপনি আস্তে করে বের হয়ে যাবেন, আপনার জন্য মুসল্লিদের সামনে দিয়ে হাঁটার বিধান তখন শিথিল করা হয়েছে, আপনি মুসল্লিদের সামনে দিয়ে হেঁটে যেদিক দিয়ে আপনার সুবিধা হয় সুন্দরভাবে আপনি বের হয়ে যেতে পারবেন, আপনি আবার নতুনভাবে উযু করে আপনি অ্যাড হয়ে যান। অথবা আপনি যদি এটা বড় মসজিদ আপনি বের হতে পারছেন না বা মানুষের দৃষ্টি ভ্রম হবে, তাহলে আপনি যেখানে আছেন ওখানে বসে যান, বসে থাকেন, নামাজে কোনো হরকত করবেন না, আপনি বসে থাকেন, নামাজ শেষ চলে আসেন, নামাজ শেষ সালাম ফিরিয়ে ফেলবে আপনি চলে আসেন, আপনি আবার উযু করে আপনি অ্যাড পরবর্তীতে আপনি নামাজ এটা আদায় করেন। তো সেই জন্যে আমলে কাসির কোনটা আমলে খালিল কোনটা আমাদের আসলে জানা দরকার। অনুরূপভাবে কিছু কাজ, মাশাল্লাহ আপনি তো প্রশ্ন করবেন, তারপর আমি আমার ধারণায় আসছে আমি বলে ফেলি যে কথাবার্তা বলা, নামাজের মধ্যে যদি আমি কথাবার্তা বলি তাহলে আমার নামাজ চলে যাবে, ভেঙে যাবে। অনুরূপভাবে কাউকে সালাম দিলাম, কারো সালামের উত্তর নিলাম, বা হঠাৎ মাইকের মধ্যে অ্যালাউন্স হচ্ছে, আমি শুনতে পাচ্ছি যে অমুক ব্যক্তি ইন্তেকাল হয়েছে, অথবা আমি নামাজে আছি, কেউ এসে বললো আপনার অমুক আত্মীয় ইন্তেকাল করেছে, আমি নামাজের মধ্যে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করে নিলাম, তাহলে আমার নামাজ ভেঙে যাবে। তো যে কাজগুলো আমরা নামাজের বাইরে করি নামাজের ভেতরে সেই কাজ করা যাবে না। অনুরূপভাবে যেটা বর্তমানে দেখা যায় মোবাইলের সমস্যাটা, মোবাইলের রিংটোন আমি অফ করতে ভুলে গিয়েছি, এখন হঠাৎ নামাজের মধ্যে রিংটোন বেজে উঠেছে। তো উলামায়ে কেরাম আমাদেরকে এতটুকু জায়েজ দিয়েছেন, অনুমতি দিয়েছেন যে আপনি এক হাত ইউজ করে, এক হাত ইউজ করে আপনার মোবাইলের বটমটা আপনি অফ করে দেন, অর্থাৎ কলটা কেটে দেন এবং সুইচ অফ করে দেন। এখন তো আরও অনেক সমস্যা আছে, রিংটোন তো বাজে গানের আওয়াজ, অথবা কোনো বাজনা, অথবা আপনি মোবাইলটা বন্ধ করতে যাবেন সুইচ অফ করলে কিন্তু একটা বাজনা বেজে ওঠে, তখনও কিন্তু একটা অনেক মানে খারাপ বিব্রতিকর অবস্থা সৃষ্টি হয় মসজিদের মধ্যে, এটা আমাদের একটু খেয়াল করা দরকার। মসজিদে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে এমন এমন সফটওয়্যার দিয়েছেন যে প্রেয়ার টাইম আমরা যদি গুগলের মধ্যে গিয়ে প্লে স্টোরের মধ্যে গিয়ে যদি আমরা প্রেয়ার টাইম লিখি তাহলে দাওয়াত ইসলামী নামওয়ালা একটা আপনার আইটি মজলিস দাওয়াত ইসলামী লেখাওয়ালা একটা প্রেয়ার টাইম পাবেন, ওটা যদি আমি ইনস্টল করে নিই তো ওটা আমাকে এই ফ্যাসিলিটিস দিবে, যখন একটা অপশান আছে নামাজের টাইমটা আপনি সিলেক্ট করে দেবেন, পাঁচ বক্ত নামাজের সময় আপনার মোবাইল অটোমেটিক সাইলেন্ট হয়ে যাবে, আপনি সাইলেন্ট করেন বা নাই করেন এটা অটোমেটিক সাইলেন্ট হয়ে যাবে, আপনি শুধু টাইমটা লিখে দেবেন যে আধা ঘন্টার জন্য আপনি সাইলেন্ট চাচ্ছেন, তো একটা টু দেড়টা নামাজ, জোহরের নামাজ মনে করেন আপনার এখানে শোয়া একটাই, তাহলে নামাজের জামাতের আগে 15 মিনিট, জামাতের শেষে 15 মিনিট, আধা ঘন্টার জন্য আপনি সিলেক্ট করে দিন বা 1 ঘন্টার জন্য সিলেক্ট করে দিন, এটা অটোমেটিক প্রতিদিন আপনার ঠিক 5 ওয়াক্ত নামাজের টাইমে যেটাই আপনি সিলেক্ট করে নেবেন অটোমেটিক সাইলেন্ট হয়ে যাবে মাশাআল্লাহ। তো এক্ষেত্রে আমাদের একটু সচেতন হওয়া দরকার, বিশেষ করে মোবাইল, তো মোবাইল ইউজের সময় অর্থাৎ নামাজের মধ্যে যদি আমার মোবাইলটা বন্ধ করতে হয়, তখন যদি আমি হাত ঢুকিয়ে মোবাইল নিলাম, কে কল করেছে দেখলাম, তারপর অফ করে আবার ঢুকালাম, এটা কিন্তু নামাজ ভেঙে যাবে আমলের কাসিরের মধ্যে, কারণ আমি এমন কাজ করলাম কেউ বাইরে থেকে দেখে আমাকে মনে করবে এই নামাজের মধ্যে সে মোবাইল টিপছে, সে মোবাইল টিপাটিপি করছে, সে তো নামাজের মধ্যে নাই, দেখা যাবে না। জি, অতর্কত আমি অনুমান করে আমি অফ করে দিলাম, আমি তো জানি মোবাইল তো আমার প্রতিদিনের একটা সঙ্গী, মোবাইলের বটম কোথায় কি আছে আমি তো জানি, ঠিক না? তো এটা করলে ইনশাআল্লাহ আমার নামাজটা থাকবে। আর যদি এমন কোনো কাজ করে ফেলি যেটার দ্বারা মানুষ বাইরের মানুষ মনে করে যে আমি নামাজের মধ্যে নাই, তাহলে নামাজ যাবে।
ধন্যবাদ আপনাকে দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত যে আমলে কাসির সম্পর্কে হুজুরের কাছ থেকে আলোচনা শ্রবণ করছি, যে ছোট ছোট কিছু বিষয় আছে আমাদের সমাজের মধ্যে বলেন বা আমাদের ইসলামের যেটা বিধান বিশেষ করে নামাজের মধ্যে, এই ছোট ছোট কাজগুলির মধ্যে আমরা যে খেয়াল করি না, যে দেখুন দুই হাত দিয়ে কাপড়কে কী করা, নামাজের মধ্যে দুই হাত ইউজ করা ব্যবহার করা, এটা আমলে কাসিরের মধ্যে পড়ে, যেটার কারণে নামাজ ভঙ্গ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে যে এই ধরনের কাজ করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, এবং যে আমলে কাসির বিশেষ করে আজকে যে বিষয়টা নিয়ে এতক্ষণ পর্যন্ত হুজুর আলোচনা করেছেন, এটা আমাদের অত্যন্ত জরুরি, কারণ আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে এই বিষয়গুলি কি গুরুত্ব সহকারে দেখা হয় না, মানে এই বিষয়গুলি সম্পর্কে না জানার কারণে বেশ কি করে ফেলে, ব্যবহার করে ফেলে, যার কারণে নামাজ ভঙ্গ হয়ে যায়, হয়তো বা সে নামাজ পড়ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করুক, আমিন। ধন্যবাদ হুজুর আপনাকে, আলহামদুলিল্লাহ। আরেকটি প্রশ্ন, যেহেতু আমরা সতর ঢাকা, এটাও ফরজ একটি কাজ, তো নামাজের মধ্যে যদি সতর খুলে যায় এ বিষয়ে কোন কিছু বিধান যদি মানে ভঙ্গ হয়ে যাবে কিনা নামাজ?
আল্লাহ আল্লাহ, নামাজের মধ্যে সতর ঢাকাটা ফরজ। সতরের ব্যাপারে আমরা আগে বিস্তারিত আলোচনা শুনেছি, কতটুকু অংশ আমাদের সতর, পুরুষের জন্য নাভির নিচ থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত, হাঁটুর যে অংশটা আছে পুরোটা। ইসলামী বন্ধুর জন্য 5টা অঙ্গ ব্যতীত, যেমন চেহারা, উভয় হাত তালু, উভয় পায়ের তালু, এই অংশটা ছাড়া বাকি পুরোটা অঙ্গ সতর। তো সতর যদি আমার খুলে যায়, তাহলে 3 বার সুবহানাল্লাহ বলার সময় যতটুকু লাগে, এর আগে যদি আমি সতরটা ঢেকে নেই, তাহলে ইনশাআল্লাহ আজ্জা বাজাল আমার নামাজ ভঙ্গ হবে না, নামাজ থাকবে। আর যদি এর চেয়ে বেশি সময় পরিমাণ আমার সতর খোলা থাকে, তাহলে আমার নামাজ যাবে, নামাজ ভঙ্গ হয়ে যাবে।
আচ্ছা মাশাআল্লাহ, ধন্যবাদ স্যার। এখানে আরেকটা প্রশ্ন আপনাকে করবো, যেহেতু আমরা অনেক সময় নামাজ পড়তে গিয়ে যদি কোনো বিষাক্ত কিছু, সাপ বলেন বা বিচ্ছু বলেন, এ ধরনের সামনে যদি আমাদের সামনে চলে আসে নামাজের মধ্যে, তখন আমাদের করণীয় কি? আমরা যদি সাপ যদি মারতে যাই আমাদের নামাজ ভঙ্গ হয়ে যাবে কিনা, কারণ এটা তো হতে পারে সচরাচর, এই বিষয়ে কিছু বিধান?
এখনকার মসজিদ তো সেলিম ভাই সেরকম নাই যে বন জঙ্গলে বা যেখানে সাপ বিচ্ছু চলে আসবে, এখন তো মসজিদগুলো টাইলস লাগানো আছে, এসি ফিটিং, তারপর আমরা নামাজই না, আমরা নামাজ পড়তে যাই না। আমাদের মসজিদগুলো 5 ওয়াক্তে 5 বার ফ্রেশ করা হয়, সিজদার জায়গাটা ফ্রেশ থাকে, তারপর আল্লাহ তাআলাকে সিজদা দেওয়া আমাদের নসিব হয় না, এটা নসিবের ব্যাপার। দেখেন, বিষাক্ত কোনো কিছু যদি সামনে চলে আসে এবং সেটা যদি আমাকে দংশন করবে, এটা যদি আমার প্রবল ধারণা হয়, তাহলে আপনি তাকে সরাতে পারবেন। অথবা আপনার কাছে যদি ধারে পাশে কোনো লাঠি বা ইত্যাদি থাকে, কিছু থাকে, এটা দিয়ে আপনি তাকে মারতে পারবেন, যে তা 3 আঘাত যেন না হয়, 3 বার আঘাত করা। অথবা আপনাকে যদি স্থান থেকে সরতে হয়, যে স্থানে আছেন ওখান থেকে যদি আপনাকে সরতে হয়, তাহলে 3 কদম পর্যন্ত যেন আপনি, এর অতিরিক্ত যেন আপনি না যান, 3 কদম পর্যন্ত আপনি নড়াচড়া করতে পারবেন। তো এই কন্ডিশনে যদি আপনি সেটাকে মারতে চান বা সরাতে চান, তাহলে আপনার জন্য অনুমতি আছে। যদি 3 কদমের চেয়ে আপনাকে বেশি নড়তে হয় বা কোনো কিছু সরাতে হচ্ছে, বিষাক্ত প্রাণী বলেন বা কোনো ধুলোবালি বলেন বা কোনো ইট জাতীয় কোনো কিছুকে কঙ্কর ইত্যাদি আপনার সরাতে হচ্ছে, তো এটা এটা যেন তিনবারের বেশি না হয়। যদি এর চেয়ে বেশি হয় তাহলে আপনার নামাজ, আমার নামাজ ভঙ্গ হয়ে যাবে, আর যদি এর ভেতরে থাকে তাহলে আমার নামাজ ভঙ্গ হবে না। এর ধারাবাহিকতা আরেকটা কথা বলে দেয় যে আমাদের এখানে এখন একটা মানে কুপ্রচলন বলবো প্রচলিত হয়ে গেছে যে নামাজে যখন সিজদার কাছাকাছি যায় তখন আমরা ফু দেই।
জি মাশাআল্লাহ, আপনি আপনার যেটা প্রশ্ন জি
ফু দিয়ে নামাজ আমার সিজদার জায়গা আমি একটু পরিষ্কার করে থাকি, তো এটা যেন না হয়। আমি যখন ফু দিব, ফু যদি আমার দিতে হয় তো আমি ফু দিব কিন্তু আমার মুখ দিয়ে যেন কোনো আওয়াজ বের না হয়, মুড়ি যেন ফু ফু উফ উফ এরকম কোনো শব্দ যেন বের না হয়। যদি এরকম কোনো ফু আওয়াজ বের হয় আর এটা যদি দুইটা উফ বা দুইটা ফুর আওয়াজ হয়ে যায়, দুইটা শব্দ যদি আপনি উচ্চারণ করে থাকি তাহলে আমার নামাজ ভেঙে যাবে। তো আমাকে যদি সরাতে হয় হাত দিয়ে সরাবো, যদি পরিষ্কার করতে হয় ফু এমনভাবে দিব যাতে আওয়াজ বের না, শিস যাতে না হয়, বাতাস দিলাম যাতে হালকা বাতাসে যেন এটা চলে যায়, অথবা আমি আমার এক হাত ইউজ করে আমি এটাকে পরিষ্কার করে নিতে পারছি বা একটু সরিয়ে দিতে পারছি একবার, যাতে আমার তিনবার না হয়। তিনবার হয়ে গেলে তো আমল কাসির হয়ে যাবে, আর যদি আওয়াজ যদি দুইবারের চেয়ে যদি বেশি হয়, যেভাবে কাশির বিধান আমরা শুনেছি যে দুইবার যদি দুইবারের চেয়ে যদি দুইবার এবং দুইবারের যদি বেশি হয় তাহলে আমার নাম আমার নামাজ ভঙ্গ হয়ে যাবে, এদিকে আমার একটু খেয়াল রাখতে হবে।
মাশাআল্লাহ, ধন্যবাদ। যদি এখানে আরেকটা প্রশ্ন আপনাকে করব, যেহেতু আমরা এই নামাজের মধ্যে তো খাওয়া যাবে না, পান করা যাবে না, হয়তো বা আমি খানা খেয়ে ফেললাম বা আমার দাঁতের মধ্যে অনেক সময় কিছু লেগে থাকে, এবং অনেক সময় দেখা যায় এটা পেটের মধ্যে চলে যায়, বা অনেক সময় দেখা যায় জিব্বা দিয়ে বা এটা কারণ শিশির লাগে যার কারণে বের করে জি জি নাড়তে বা পেটের মধ্যে চলে যায়, তো এ ব্যাপারে কি নামাজ ভঙ্গ হয়ে যাবে কিনা? কারণ এমনি তো এই কাজটা তো নামাজের মধ্যে করা নিষেধ। জি,
নামাজের মধ্যে কথাবার্তা বলা, খাওয়া দাওয়া, পানীয় পান করা, এদিক সেদিক দেখা, এগুলা বিলকুল মানা। এগুলো যদি আমরা যদি নামাজের মধ্যে করি তো নামাজের মধ্যে কিছু ক্ষতি সাধন হতে পারে। তো এই জন্যে আমাদের উচিত হচ্ছে নামাজে যখন আমি আসবো কমপক্ষে আধা ঘন্টা আগে খানা স্টপ করে দেয়া, বা কমপক্ষে 15 মিনিট আগে স্টপ করে দেয়া, অথবা যদি তাও করতে না পারি তো নামাজে আসার আগে নামাজে দাঁড়ানোর আগে ভালোভাবে কুলি করে নিব। আলহামদুলিল্লাহ আমাদের খুব সুন্দর একটা মিসওয়াক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোফা দিয়েছেন, আজিম শান একটা সুন্নাত, যদি আমরা মিসওয়াক করে তারপর নামাজে দাঁড়াই না, যে সমস্যা আপনি বলতেছেন ওই সমস্যায় হয়তো আমরা সম্মুখীন হব না। হ্যাঁ, যাই হোক, এরকম হতে পারে সমস্যা, তখন আমরা এটা খেয়াল রাখবো আমাদের ব্রেনের মধ্যে আমরা এই মশালাটাকে সেট করে নিই যে আমার দাঁতের মধ্যে বা আমার মুখের মধ্যে যেই খাদ্য কণাটা আটকে গেছে সেটা যদি চনা চেয়ে চনা বুট চনার পরিমাণের চেয়ে যদি ছোট হয় তাহলে সমস্যা নেই, যদি এর চেয়ে বেশি হয় বা তৎপরিমাণ হয় তাহলে আমার নামাজ ভঙ্গ হয়ে যাবে। তো এক্ষেত্রে আমাদের একটু সচেতন হওয়া দরকার, তো সতর্কতায় থাকা দরকার। নামাজের মধ্যে অনেকের পানীয় পান করতে দেখা যায় অসতর্কতাবশত, বা নামাজে দাঁড়িয়েছে বৃষ্টির আসছে আসমানের দিকে চোখ গেছে, এখন মুখ দিয়ে পানি ঢুকে গেছে, অথবা কেউ দুষ্টামি করে পানি খাওয়াই দিল, অসতর্ক ছিল সে, মুখ খোলা ছিল, তো এভাবে যদি আমাদের ভিতরে কিছু চলে যায় তাহলে আমার নামাজ ভঙ্গ হয়ে যাবে। তো যেটা খাদ্য কণার কথা বলেছেন, এটা চনা বা চনা পরিমাণের চেয়ে যদি কম ছোট হয় তাহলে কোনো সমস্যা নেই, আর যদি তৎপরিমাণ বা তার চেয়ে বেশি হয় তাহলে আমার নামাজ ভঙ্গ হয়ে যাবে,
সেটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছা সত্য হোক। আচ্ছা মাশাআল্লাহ, দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত হুজুরের কাছ থেকে আলোচনা শ্রবণ করেছি নামাজ ভঙ্গ হওয়ার কারণসমূহ, যেটা সবচেয়ে বেশি আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমলের কেসির, কারণ এটা এমন একটা বিষয় যেটার ক্ষেত্রে মানুষ আমরা খেয়ালও করি না, যে দুই হাত ইউজ করা চুলকানোর ক্ষেত্রে যে বিধানটা মাশাআল্লাহ হুজুর আমাদেরকে খুব সুন্দরভাবে।
আরেকটা জিনিস মনে পড়ে গেল, আমরা আধুনিক সমাজের যারা বাসিন্দা আমরা যখন মসজিদে যাই, আমি তো পাঞ্জাবির কথা বড় জামার কথা বলেছি, সবাই তো আর জামা পরে মসজিদে যায় না, প্যান্ট শার্ট পরে যায়। এটা যারা আধুনিক শিক্ষিত তাদেরকে বেশিরভাগ করতে দেখা যায় যে যখন রুকু থেকে সজদায় যায় না তারা প্যান্ট একটু উপরের দিকে ফোল্ড করে, টানে, টানে, যদি এটা না টানে তাদের প্যান্ট এক প্রকার ফেটে যাওয়ার উপক্রম হয়, খুব টাইট টাইট তারা প্যান্ট পরে থাকে, তো তাদেরকে বাধ্য হয়ে এটা টানতে হয়, তো এক্ষেত্রে তারা টানে। এই যে দুই হাত ইউজ করলাম, দুই হাত যে ইউজ করলাম এটা তো আমলের কাসির হয়ে গেল, আমার নামাজ তো ওখানে ভেঙে গেল, তো এটা একটু ভালো করে আমাদের খেয়াল করা দরকার। তো আমরা নামাজটা পরিপূর্ণ আদায় করার জন্য এসেছি, নামাজটা নষ্ট করার জন্য আসিনি। তো একটু যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছে, আমার প্যান্টটা যদি একটু ঢোলা ঢালা আমি সেলাই, তাহলে আমি আমার নামাজটা হেফাজত করার ক্ষেত্রে সমর্থ হয়ে যাবো ইনশাআল্লাহ।
এটা তো পরবর্তী একটা বিষয়, এই যে এই ধরনের এই জিনিসটা তো আমরা সচরাচর আমাদের সমাজে বেশিই দেখা যায়, যারা এখন প্যান্ট পরে, বিশেষ করে জিন্সের প্যান্ট যারা পরে এবং ফিটিংস করে যারা প্যান্ট সেলাই করে, তাদের বেশিরভাগ দেখা যায়, কারণ দেখা যাচ্ছে সেই সিদ্ধা দিতে পারতেছে না।
এবং যারা ঢোলা প্যান্টও পরে না, আমি অনেককে দেখেছি এটা তাদের একটা ফ্যাশন হয়ে গেছে, টানতে হয়, জি, এর দ্বারা যে তার আমলে কাসির হয়ে নামাজটা ভঙ্গ হয়ে গেল, তাকে যে আবার পুনরায় নামাজ পড়তে হবে তার ব্রেনের মধ্যে ওটা নাই। আর যদি আপনি জিজ্ঞেস করেন তখন বলেন নামাজ কি এতই নরম যে ভেঙে যাবে, হ্যাঁ আল্লাহ তাআলা অনেক বড় দয়ালু, আল্লাহ তাআলা অনেক বড় দয়ালু, আমার নামাজ বাস আল্লাহ আল্লাহ চান আল্লাহর দরবারে একটু ঝুঁকা, আমি তো ঝুঁকেছি, আল্লাহ দিলকে দেখে, আল্লাহ বাইরের এগুলাকে দেখে না, অনেক বড় কি খুব সুন্দর আল্লাহওয়ালা ফতোয়া দিয়ে দেন। কিবলা শেখ হযরত আমিরুল সুন্নাত এক মাদানী মুজাকারা খুব সুন্দরভাবে বলেছেন যে তাদেরকে এটা খেয়াল করা দরকার যে যদি এরকম খুশু খুজুর সাথে নামাজ পড়া, এরকম দিনের জন্য এত কোরবানি দেয়া, এটা যদি আল্লাহওয়ালাদের কাজ হয় তাহলে জান্নাতে যাওয়া এটাও তো আল্লাহওয়ালাদের কাজ, তো তুমি কেন জান্নাতের আশা করো? এটা বলে তো চুপ থাকো না যে জান্নাতে আল্লাহওয়ালারাই যাবে, আমাদের আমরা কোথায় জান্নাতে যেতে পারবো, আমরা তো জাহান্নামে যাব না, জান্নাতের বেলায় না আমরা জান্নাতে যাব। তো জান্নাতে যারা যাচ্ছেন, যাদের উপর আনআমতা আলাইহিম আয়াতে পাক নাজিল হয়েছে, তারা কিরকম ভাবে দিন যাপন করেছেন, তারা কোরআনে পাকের উপর কেমন আমল করেছেন, সুন্নতের উপর কেমন আমল করেছেন, নামাজ কীভাবে পড়েছেন, ইবাদত কীভাবে করেছেন, তাদেরকে তো অনুসরণ করতে হবে, তাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে, জান্নাত তো তাদের পিছনে পিছনে চলে যেতে হবে, ঠিক না? তো যদি কষ্টের ব্যাপার আসে তখন এটা হচ্ছে আল্লাহওয়ালাদের কাজ, আল্লাহ অনেক বড় দয়ালু। আর যখন নিজের সুবিধার কাজ আসে তখন বাস নিজের পরিপূর্ণ সুবিধাটা 100% চাই, চাই ওখানে দিন চলে যাক, শরীয়ত চলে যাক।
আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আসলেই অত্যন্ত এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে হুজুরের কাছ থেকে আলোচনা শ্রবণ করেছি। বিশেষ করে আমি ওই সমস্ত যুবক ভাইদেরকে, ওই সমস্ত মুসলমানদেরকে অনুরোধ করব, আমরা নামাজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কাছে তোহফা হিসেবে, গিফট হিসেবে পাঠিয়েছেন, আর ওই নামাজকে আমরা এভাবে যে হেলে দুলে নামাজের হুকুম আহকাম না শিখে, বিশেষ করে যে কোন কারণে নামাজ ভঙ্গ হয়ে যায় এগুলি না শিখে আজকে আমরা আমাদের নামাজগুলি বরবাদ করে দিচ্ছি, নষ্ট করে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে আজকে নামাজ ভঙ্গ হওয়ার যে কারণগুলি আমরা শিখেছি, বিশেষ করে আমলে কাসির, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি, যেটা আমরা বর্তমান সমাজে মানুষ বুক খেয়ালও করি না, আমরা মানে গুরুত্বও দিই না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করুক। এই পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।
নামাজ কেন হবে না মুমিন গুনের মেরাজ, নই কোট খোদার অর্জন করে তারা।